আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে আরেকটি দিন প্রভু আমাদের জীবনে দিয়েছেন, যেন এই দিনে আমরা প্রভুর প্রশংসা করতে পারি, প্রভুর ধন্যবাদ করতে পারি। আর এই সুন্দর সময়ের জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে আরেকটি পাঠ, আরেকটি ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয় নিয়ে আলোচনা করার একটি দিন তিনি আমাদের জীবনে দিয়েছেন, এজন্য আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি। তবে আমরা একটি গান করব, গান করার পরে একটি কোরাস গান করব। এই গানের পরে আমরা আমাদের নির্ধারিত পাঠের মধ্যে আমরা যাব। তার আগে আমরা প্রার্থনা করব, প্রার্থনার পরে আমরা আজকে নির্ধারিত পাঠের মধ্যে আমরা যাব। সো আসুন আমরা প্রথমে একটি গান করি। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তাহারই রক্তে শুচি হলাম, তাহারই করুণায় জীবন পেলাম, তাহারই রক্তে শুচি হলাম, তাহারই করুণায় জীবন পেলাম, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা যখন আমি পাপি ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, যখন আমি পাপি ছিলাম,
পাপের আধারে বন্দী ছিলাম,
তখন তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশ পরে, তখন তিনি আমার তরে প্রাণ দিলেন ক্রুশ পরে, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, তাহার ক্ষত সকল দ্বারা।
আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কেননা এই সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছ, তোমার মহিমা আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু। এই সময় আমরা আবার তোমার কাছে সমর্পিত হই, তুমি আমাদেরকে তোমার উদ্দেশ্যে জীবনযাপন করার সাহায্য করো প্রভু। বিশেষ করে আজকের এই দিনে আমরা পাস্টার টমাস রাকে তোমার কাছে রাখি প্রভু, তিনি আজকের এই বিষয় নিয়ে, তোমার প্রতিজ্ঞার বিষয় নিয়ে আলোচনা করবেন। তুমি তাকে তোমার পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দান করো, যেন সে সুন্দরভাবে আমাদেরকে সেই প্রতিজ্ঞার বিষয় বুঝিয়ে দিতে পারে, এবং যারা এই বিষয় শুনবে তারাও যেন বুঝতে পারে। সে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে প্রভু, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে এই প্রার্থনা চাই,
আমেন। সো আমরা আজকে যে পাঠটি আলোচনা করব, এই পাঠের যে বিষয় আর সেটা হচ্ছে বিশ্বাসীদের কাছে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা খোঁজ করা বা তা দেখা, তা নিয়ে আলোচনা করা। সো ঈশ্বর বিশ্বাসীদের কাছে কি কি প্রতিজ্ঞা করেছেন? অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন। সো প্রতিজ্ঞা বলতে আমরা কি বুঝি? প্রতিজ্ঞা বলতে আমরা কি বুঝি?
প্রতিজ্ঞা বলতে আমরা বুঝি যে যে কেউ যদি কোনো কিছু আশা করে এবং সে তার জন্য যেটা নির্ধারিত করে রাখা হয় তাকে আমরা প্রতিজ্ঞা হিসেবে বুঝি। যেমন যদি কেউ বলে যে আমি এটা করব, আর সে যদি সেটা করে এবং সেটা রক্ষা করে তাকে আমরা প্রতিজ্ঞা বলে বুঝি। আর সেই প্রতিজ্ঞাই প্রভু আমাদের জন্য রেখেছেন, ঈশ্বর আমাদের যে প্রতিজ্ঞা করেছেন। পুরো বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে তার প্রতিজ্ঞার কথা, এবং সেই প্রতিজ্ঞার উপরে নির্ভর করে আমরা আজকে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করছি, আমরা সেই প্রতিজ্ঞাত সবকিছু জন্য আশা করে আমরা আছি। এবং ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে তার কত প্রতিজ্ঞা আমাদের জন্য করা হয়েছে।
আমরা শুনলাম যে আসলে প্রতিজ্ঞা বলতে আমরা কি বুঝি, আর প্রতিজ্ঞার বিষয় আমরা এখানে দেখতে পাই যে প্রতিজ্ঞা মানে ঈশ্বর আমাদিগকে প্রতিজ্ঞা করেছেন। যেমন আমরা যদি প্রথম দ্বিতীয় পিতর এক অধ্যায় চার পদ পড়ি, সেখানে এই কথা লেখা রয়েছে, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অবিলাসমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। ঈশ্বরীয় সহভাগে স্বভাবের সহভাগী, ঈশ্বরীয় স্বভাব। সো ঈশ্বর আমাদেরকে নানাভাবে প্রতিজ্ঞা করেছেন। সো প্রতিজ্ঞা অর্থাৎ অঙ্গীকার, অর্থাৎ অনেক সময় মানুষ কিছু করার জন্য প্রতিজ্ঞা করে, সেটা ভালো হতে পারে, আবার অনেক সময় দেখা যায় নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক, মানে করব না, কোনো মতেই করব না, এটা আমার প্রতিজ্ঞা। অথবা অনেকে প্রতিজ্ঞা করে যে আমি এই বিষয় মানে শপথ করিয়া বলিতেছি যে তোমার বিরুদ্ধে আমি যাব, এটা করব, অথবা তোমাকে কোর্টে উঠাব, অথবা তোমার বিরুদ্ধে আমি এটা করব। সো নেগেটিভ বা নেতিবাচক প্রতিজ্ঞাও আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বর যে প্রতিজ্ঞাগুলো করেছেন পুরো বাইবেলের মধ্যে, ঈশ্বর যে প্রতিজ্ঞাগুলো করেছেন, আর সেটা হচ্ছে যে আমরা যেন সেই প্রতিজ্ঞা পালন এবং বিশ্বাস, দুটো জিনিস আমাদের প্রয়োজন আছে। প্রতিজ্ঞার উপরে একটা বিশ্বাস দরকার আছে এবং সেই প্রতিজ্ঞা পালন করা। কেমন তাইলে আমরা প্রথমে দেখতে পাই, যেমন যিহোশু এক অধ্যায় আট পদের মধ্যে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞাটা আমাদের কি করতে হবে, পালন করতে হবে নাকি বিশ্বাস করতে হবে, দেখতে হবে। আগে পড়ি, তারপরে।
আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সবসময় তোমার মুখে থাকে, এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেজন্য দিন রাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে, তাতে সব কিছুতেই তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে।
সো এখানে আমরা দেখতে পাই ঈশ্বর যিহোশুয়ার কাছে প্রতিজ্ঞা করেছেন। সো প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটা পদ দেখেছি নূতন নিয়মে, দ্বিতীয় পিতর এক অধ্যায় চার পদ আমরা দেখেছি যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, এবং যিহোশু এক অধ্যায় আট পদ। সো এই দুটো থেকে আমরা বলতে পারি যে ঈশ্বর পুরাতন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের আসার আগে তিনি অনেক প্রতিজ্ঞা করেছেন, এবং প্রভু যীশু খ্রিস্ট আসার পরে তিনি আরো অনেক প্রতিজ্ঞা করেছেন। কেমন সো আমরা প্রতিজ্ঞাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পুরাতন নিয়মে, একটা নূতন নিয়মে। সো পুরাতন নিয়মে আমরা প্রতিজ্ঞা দেখতে পাই, যেমন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আদি পুস্তক তিন অধ্যায় পনেরো পদের মধ্যে। কেমন যে প্রথম সেখানে প্রতিজ্ঞা করেছেন তিনি এই পৃথিবীকে বা এই শয়তানকে, এই জগতের কর্তৃত্বকারী শয়তানকে প্রতিহত করবার জন্য তিনি একজন প্রতিজ্ঞাত মসীহকে পাঠাবেন, এবং সেই প্রতিজ্ঞা তিনি প্রথম প্রতিজ্ঞা সেখানে করেছিলেন। এবং আমরা যদি আদি পুস্তক বারো অধ্যায় দেখি যে প্রথমে অব্রাহামকে ঈশ্বর ডাকলেন, বারো অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর অব্রাহামকে বললেন, আশীর্বাদ করলেন, ডাকলেন, তিনি বললেন যে আমি তোমাকে আশীর্বাদ করব, মহৎ আশীর্বাদ। কেমন এবং আমরা জানি যে পরবর্তী সময় সেই আশীর্বাদে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেমন মহামূল্য জাতি তৈরি করবেন, আকাশের তারাগণের ন্যায় এবং সমুদ্রের বালুকণার ন্যায়, অর্থাৎ আকাশের তারা যেমন গোনা যায় না, সবাই বলে আকাশেতে কত তারা, না কিন্তু কত তারা তার কোন উত্তর কেউ বলতে পারে না, আর সমুদ্রের তীরে কতটি বালুকণা আছে তাও কেউ বলতে পারে না। সো ঈশ্বর অব্রাহামের মধ্যে দিয়ে তার জাতিকে যে আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদের কথা আমরা যদি দেখতে পাই যে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন তার বংশ, এবং আব্রাহাম সেই প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করেছিলেন, সেটা আমি প্রথমেই বলেছি যে প্রতিজ্ঞার ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আর আমরা মানুষ হিসেবে বিশ্বাসীদের দুটো জিনিস প্রয়োজন আছে, একটা হচ্ছে সেই প্রতিজ্ঞা, প্রতিজ্ঞায় বিশ্বাস করা, প্রতিজ্ঞা পালন করা। যেমন এখানে বলছেন যে তুমি যদি, যেহেতু এক অধ্যায় আট পদের মধ্যে বলছে যে তুমি যদি সেই সকল দিবারাত্র ধ্যান করো, যেমন দাউদ তিনি গীত সংহিতা এক অধ্যায় এক দুই তিন পদের মধ্যে কেমন বলছে যে এই তিনি সেই ব্যবস্থা পুস্তকের কথা বলেছেন, কেমন যে আমি দিবারাত্র, দাউদ গানের মধ্যে দিয়ে না গানের মধ্যে দিয়ে বলেছেন যে আমি দিবারাত্র তাহা কি করি,
ধ্যান করি,
ধ্যান করি দিন রাত। তিনি শুধু রাতের কথা বলেন নাই, তিনি সবসময় বলেছেন যে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সো দাউদ তিনি সেই ব্যবস্থা পালন করতেন, ধ্যান করতেন। তারপরে আমরা নূতন নিয়মের মধ্যে দেখতে পাই যে অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। সংসার ত্যাগী হওয়া, অনেকে এই জন্য সংসার মানুষকে কি করে, আসক্ত করে রাখে। সংসার মানুষকে জাগতিক মন মানসিকতার মধ্যেই রাখে, কেমন সেই জন্য যেমন ক্যাথলিক সমাজের মধ্যে ক্যাথলিক পুরোহিতরা বা সিস্টাররা তারা কি করেন, সংসার ত্যাগী হয়, সংসারের মধ্যে তারা জীবন প্রবেশ করায় না সংসারের মধ্যে। এবং এখানে সেই কথাটা বলা হচ্ছে যে তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন, সংসারের মধ্যে মানুষের জীবনের বহু সময়টা চলে যায়। আমাদের কনসেন্ট্রেশন, আমাদের চিন্তাধারা বেশিরভাগই আমরা পরিবারকে দিয়ে থাকি, পরিবারের জন্য। যেমন আমেরিকার মধ্যে তো একটা বিরাট ব্যাপার যে পরিবারকে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, মানে স্পাউসকে সময় দিতে হবে, একজন আরেকজন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সময় দিতে হবে, কেমন। কিন্তু খুব একটা ট্রেডিশনাল কথা লেখা নাই যে ঈশ্বরকে সময় দিতে হবে, এই কথাটা খুব কম লোকেই বলে, কেমন। ঈশ্বরকে যে সময় দিতে হবে, এইটা যত শিক্ষা দীক্ষা দেওয়া হয়ে থাকে স্কুল কলেজে বা এখানে সেখানে, পরিবারকে সময় দেওয়া, পরিবারের মানে দেখাশোনা করা, পরিবারের দায় দায়িত্ব বহন করা, তো দেখা যায় যে পরিবার আমাদের জীবনের ক্ষয় তৈরি করে, আমাদের জীবনকে নষ্ট করে দেয় পরিবারের চিন্তা ভাবনা। কিন্তু দ্বিতীয় পিতর এই কথা বলেছেন যে যেমন পিতরের পরিবার ছিল, কেমন পরিবার ছিল, কিন্তু ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের সাথে জয়েন করার পরে কেমন তিনি সেই পরিবার ত্যাগী, সংসার ত্যাগী হয়েছেন। কারণ তিনি সেই কথা বলেছিলেন যীশুকে এক কোন প্রসঙ্গে যে প্রভু আমরা তো পরিবার, স্ত্রী, সবকিছু, ছেলে মেয়ে, সম্পদ সবকিছু ত্যাগ করিয়া আপনার সাথে যোগ দিয়েছি, আমরা কি পাব। হ্যাঁ, আর প্রভু যীশু খ্রিস্ট তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমরা আরো অনেক স্বর্গের সেই আশীর্বাদ, স্বর্গে তার চেয়ে আরো অনেক অনেক বেশি পাবে। ইয়োবের, ইয়োব সে সংসার ত্যাগী ছিল না, কিন্তু সংসার তাকে ক্ষয় করতে পারে নাই, সংসার তাকে নষ্ট করতে পারে নাই, সে সদাপ্রভুতেই বিশ্বাস করেছিল, সদাপ্রভুর উপর নির্ভর করেছিল, এই জন্য সদাপ্রভু সেই পরিবারকে আশীর্বাদও করেছিলেন। সো যদিও এখানে বলা হয়েছে, কিন্তু আবার পুরাতন নিয়মে যদি আব্রাহামের প্রতিজ্ঞার বিষয়ে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে সেই সংসারের মধ্যে দিয়ে সেই বংশধর তৈরি করা, কেমন যেমন ঈশ্বর আদম হবাকে সৃষ্টি করে তিনি বলেছিলেন যে তোমরা কি হও, না প্রজাবন্ত বহুবংশ হও, প্রজাবন্ত বহুবংশ হও, কেমন, অর্থাৎ সেই আশীর্বাদ, অর্থাৎ পৃথিবীকে পরিপূর্ণ করার জন্য, প্রজাবন্ত বহুবংশ হওয়ার জন্য ঈশ্বর আদম হবাকে সৃষ্টি করে আশীর্বাদ করলেন, কেমন। সো বিবাহ করা বা সংসারের মধ্যে থাকাটা পাপ নয়, কিন্তু সংসার যেন আমাকে খেয়ে না ফেলায়, সংসার যেন আমাকে ধ্বংস না করে। অব্রাহাম সংসার ছিল, কেমন ইয়োবের সংসার ছিল, কিন্তু সেই জন্য তারা সদাপ্রভু উপরে তাদের নির্ভর এবং বিশ্বাস সবচেয়ে বেশি ছিল। অব্রাহামের বিশ্বাস ছিল, ইয়োবের বিশ্বাস ছিল, এবং অন্যান্য মসির প্রতিজ্ঞা, মানে সেও বিবাহিত ছিল, কেমন, এবং আমরা জানি অন্যান্য অনেক নবীগণ ছিলেন, তারা বিবাহিত ছিল, কিন্তু তথাপিও ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন, কারণ তাদের জীবন ঈশ্বরের হাতে তারা সমর্পণ করেছিল, পরিবার। সো এইদিকে আমাদের খেয়াল করতে হবে যে ঈশ্বরের প্রতিজ্ঞা যেন আমরা বিশ্বাস করি এবং পালন করি, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যিনি তার পুত্রকে পাঠাবেন। না, আমরা যদি যিশাইয় পুস্তক দেখি, যিশাইয় পুস্তক মধ্যে যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন, না, যেটা আমরা মথির মধ্যে যিশুর জন্মের বিষয়, কেমন যিশুর জন্মের বিষয় আমরা যেমন দেখতে পারি, ঠিক আমরা ঈশ্বরের যে প্রতিজ্ঞা, তিনি ত্রাণকর্তা, কেমন তিনি ত্রাণকর্তাকে পাঠিয়ে দিবেন, সেই বিষয়েও তিনি প্রতিজ্ঞা করেছেন, কেমন। সো অনেক প্রতিজ্ঞা আমরা দেখতে পাই, কেমন অনেক প্রতিজ্ঞা আমরা ঈশ্বর আমাদের কাছে অনেক প্রতিজ্ঞা করেছেন, সেই সমস্ত প্রতিজ্ঞাগুলো আমরা দেখতে পাই। যেমন তিনি প্রতিজ্ঞা করেছেন, যতই প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। সো এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি একজন ত্রাণকর্তাকে পাঠিয়ে দেবেন, এবং এইটা হচ্ছে প্রতিজ্ঞা। সব প্রতিজ্ঞার সারমর্ম হচ্ছে যে তিনি এই মানুষের কল্যাণার্থে, এই মানুষের মঙ্গলার্থে, এই মানুষের পরিত্রাণার্থে তিনি একজন ত্রাণকর্তাকে পাঠিয়ে দেবেন, এবং সেই প্রতিজ্ঞা করা হয়েছে। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা যোহন 14 অধ্যায়ের মধ্যে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট একটা আলটিমেট প্রতিজ্ঞা তিনি তার বিশ্বাসীদের জন্য, কারণ আমাদের বিষয়বস্তু হচ্ছে বিশ্বাসীদের কাছে যে প্রতিজ্ঞা করা হয়েছে, কেমন সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন। এখানে যেমন বলা হচ্ছে যে 14 অধ্যায়, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকতে পারো। সো এইটা একটা কত বড় প্রতিজ্ঞা! ঈশ্বর তিনি যিশাইয়ের মধ্যে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, কেমন এই ত্রাণকর্তাকে তিনি পাঠাবার প্রতিজ্ঞা করেছিলেন, এবং এই ত্রাণকর্তা এসে তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি স্বর্গে যাচ্ছেন এবং আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন, যেন আমরা তার সঙ্গে চিরদিন থাকতে পারি। কারা আমরা? মানে বিশ্বাসীরা, যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করে তারা যেন চিরকাল তার সঙ্গে থাকতে পারে। সো এবং তিনি আরো প্রতিজ্ঞা করেছেন যে তিনি যাচ্ছেন, তিনি স্বর্গে চলে যাবেন, কিন্তু আমাদের জন্য তিনি আবার এক সহায় পাঠিয়ে দিবেন, কেমন তিনি আমাদের সহায়, যেমন আমরা যোহন 15 অধ্যায় 26 পদের মধ্যে দেখি, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সেই সত্যের আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন, সেই যখন সেই সহায় আসিবে, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছো। সো তিনি এক সহায় পাঠিয়ে দেবার প্রতিজ্ঞা করেছেন। সো পুরাতন নিয়ম এবং নূতন নিয়মে অনেক প্রতিজ্ঞা আমরা দেখতে পাই। আমরা মতি 24 অধ্যায় 35 পদের মধ্যে দেখি, সেখানে লেখা রয়েছে,
আকাশ ও পৃথিবী শেষ হবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
সো এইটা একটা প্রতিজ্ঞা, যে প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর বাক্যের বিষয়, যে আকাশ পৃথিবী শেষ হয়ে যাবে। কারণ যখন এই আমরা যদি প্রকাশিত বাক্যের মধ্যে দেখি যে এই বর্তমান পৃথিবী, বর্তমান আকাশ বা তার সমস্ত কিছু পরিবর্তন হয়ে একটা নূতন পৃথিবীর সৃষ্টি হবে, যেটাকে আমরা নূতন জেরুসালেম বলি, লিটারাল জেরুসালেম নয়, নূতন জেরুসালেম হবে। তখন এই কিছু থাকবে না, কেমন, সবকিছু নূতন হবে এবং আমরাও নূতন হয়ে যাব। যারা পৃথিবীর মধ্যে তখনও বেঁচে থাকবে তারা কি করবে, চক্ষের পলকে তারা ট্রান্সফর্ম হবে, তারা বদলে হবে, বদলে যাবে, আর একটা নূতন জীবন তারা পাবে, নূতন দেহ তারা পাবে। সুতরাং আমরা সেই বিষয়ে দেখতে পাই যিশাইয় 23 অধ্যায় 14 পদের মধ্যে আমরা আরেকটা প্রতিজ্ঞার বিষয় আমরা দেখতে পাই। প্রথমে
জগতের সবাই যে পথে যায় এখন আমিও সেই পথে যাচ্ছি, একথা তোমাদের বেশ ভালো করে জানা আছে যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মঙ্গল করবার জন্য যেসব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও বিফল হয়নি, প্রত্যেকটি প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, একটাও অপূর্ণ থাকেনি।
সো আমি প্রথমে বলেছিলাম যে ঈশ্বর যে প্রতিজ্ঞাগুলো করেছেন তা আমাদের মঙ্গলের জন্য, তিনি অমঙ্গলের প্রতিজ্ঞা করেননি, কেমন। তিনি করেছেন যে শয়তানকে বেঁধে রাখা হবে, শয়তানের অবস্থা ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি সেই বিষয়ে। কিন্তু তিনি ঈশ্বর আমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন আর সেটা একটাও বিফল হয়নি এবং হবেও না, এবং প্রত্যেকটি প্রতিজ্ঞা পূর্ণ হবে। আর যে প্রতিজ্ঞাগুলো ঈশ্বর করেছেন সবগুলাই আমাদের মঙ্গলের জন্য, ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞা যীশুখ্রিস্টের মধ্যে দিয়েই পূর্ণ হয়েছে। ফিলিপীয় 4 অধ্যায় 19 পদ আমরা দেখি,
আর এতে ঈশ্বর খুশি হন, আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ দান অনুসারে খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন।
সো খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন সবকিছু খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে, কারণ খ্রিস্ট যীশুকে ছাড়া কোনো কিছুই হয়নি। কারণ আমরা যদি যোহন 1 অধ্যায় 1 পদ বা 2 পদ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ইভেন সৃষ্টির সময়ও প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ অংশগ্রহণ ছিল, তিনি সব সময়। এবং আমরা আদিপুস্তকের মধ্যে যদি দেখি সেই বাবিলের ভাষাবেদের ব্যাপারে, সেখানেও ঈশ্বর বলেছেন আইসো আমরা নিচে নামিয়া যাই, কেমন, আইসো আমরা। সো এই আমরা বলতে সে পিতা পুত্র পবিত্র আত্মা, এই তিন ব্যক্তির সমন্বয় আমরা বলা হচ্ছে। এই জন্য যে আমরা সেই প্রথম থেকেই দেখতে পাই যে তার উপস্থিতি, যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে আমি অব্রাহামের আগেও ছিলাম। আর ফরিসিরা সদ্দুকিরা, হ্যাঁ তোমার বয়স এখনো 50 বছর হয় নাই আর তুমি নাকি আব্রাহামের আগে ছিলাম। কারণ ফরিসিদের বুদ্ধি, তাদের দূরদর্শিতা, তাদের চিন্তাধারা আত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই সীমিত ছিল, তারা বুঝতে পারে না। জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই বুদ্ধিমান, আজকের পৃথিবীতে জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই বুদ্ধিমান, কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে খুব কম মানুষই সেই বিষয় বুঝতে পারে, ঈশ্বরের বিষয়। কারণ ঈশ্বরকে যদি আমরা ডাকি ঈশ্বর আমাদের উত্তর দেবেন, কেমন, তিনি বলবেন, যিনি যেমন প্রার্থনার বিষয়ে মতি 7 অধ্যায় 7 এবং 8 পদের মধ্যে কি বলা হয়েছে,
চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে, যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়।
সো এখানে আমরা কতগুলো প্রতিজ্ঞা দেখতে পাচ্ছি না, অনেকগুলো প্রতিজ্ঞা, চাও দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও দরজা খোলা হবে, কেমন, যারা চায় তারা প্রত্যেকেই পায়, যারা চায় না তারা পায় না, কেমন। আমরা যদি সেই যোহন 16 অধ্যায় 24 পদের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে কি লেখা আছে, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যাচনা করো তাহাতে পাইবে। এবং এখানেও মতি 7 অধ্যায়ের মধ্যে আছে যে চাও তোমাদিগকে দেওয়া যাইবে, এখানে বলছেন যাচনা করো পাইবে, কেমন। সো আমরা দেখতে পাই যে ঈশ্বর প্রার্থনা করেও তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমরা যদি তার কাছে প্রার্থনা করি কেমন, আমরা যদি তার কাছে প্রার্থনা করি, তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের প্রার্থনা শুনবেন, কেমন, তিনি আমাদের প্রার্থনা শুনবেন। সুতরাং প্রার্থনার মধ্যে দিয়ে যখন আমরা কোনো কিছু চাই, কেমন, তিনি আমাদের কথা শুনবেন। তিনি প্রার্থনার মধ্যে তিনি বলেছেন, যিশু উত্তর করিয়া তাহাদিগকে হইলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করে, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপ্রিয়ে যাও আর সমুদ্র গিয়া পড়ো, তাহাই হইবে। আর শেষে এই কথা লেখা আছে মতি 21:22, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সেই সকল পাইবে। প্রতিজ্ঞা, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করেছেন। যেন প্রতিজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখেছি, যেন বিশ্বাসীদের মঙ্গল এবং বিশ্বাসীদের ভবিষ্যৎ নিশ্চয়তা। এই যে ভবিষ্যৎ নিশ্চয়তা, বিশ্বাসীদের মঙ্গল, এই বিষয় আমাদের সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে হবে। যদি আমরা নির্ভরশীল হই, তাইলে ঈশ্বর তিনি আমাদের কে সেইভাবে করবেন। তিনি আর প্রভু যীশু খ্রিস্ট সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন না, তিনি সেইটাও প্রতিজ্ঞা করেছেন না, তিনি প্রতিজ্ঞা করেছেন, যেমন প্রার্থনার মধ্যে দিয়ে প্রতিজ্ঞা, মতি 28:18-20 মধ্যে লেখা আছে,
কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি।
এবং গীতসংহিতা 84:11 মধ্যে লেখা রয়েছে,
সত্যি ঈশ্বর সদা প্রভুই সূর্য ও ঢালের মতো, তিনি দয়া ও গৌরবের দান, যারা সৎভাবে চলে তাদের কোন ভালো জিনিস দিতে তিনি অস্বীকার করবেন না।
গীতসংহিতা 23:6,
আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছনে পেছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদা প্রভুর ঘরে বাস করব।
আমেন। সো এই যে কয়েকটা পদ আমরা পাঠ করেছি, আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের কাছে অনেক কিছু প্রতিজ্ঞা করেছেন। দাউদ তার লেখনীর মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞাগুলো তিনি দেখিয়েছেন। আমরা যাকব 1:12 মধ্যে আমরা দেখি,
পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসেবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন।
আমেন। ঈশ্বর, তো আমরা দেখতে পাই যে ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরলে জয়ের মালা হিসেবে জীবন পাবে। সো অনেক সময় খ্রিস্টানদের জীবনে পার্সিকিউশন আসে, কষ্ট আসে, দুঃখ আসে, অত্যাচার আসে, কেমন, কিন্তু এই অত্যাচারের মধ্যে যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, দেখা যাচ্ছে যে ঈশ্বর আমাদের জন্য তিনি সেইটা করবেন। আমরা পুরাতন নিয়মের মধ্যে আমরা যদি দেখি, আমরা দ্বিতীয় বংশাবলী যদি আমরা 14 দেখি, 14 মধ্যে আমরা দেখতে পাব যে সেখানে আশা রাজার বিবরণ আছে, আশা রাজার বিবরণ, এবং আশা রাজা বিরুদ্ধে, আশা রাজার বিরুদ্ধে যখন সৈন্যদল আসছিল, কেমন, তখন এত বেশি ছিল সেই সৈন্যদল, এত বেশি ছিল যে আশা রাজার যে অল্প সৈন্য ছিল তাতে তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আশা রাজা কি করেছিলেন, তিনি তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়া, কেমন, তাড়াতাড়ি দৌড়িয়ে গিয়ে তিনি ঈশ্বরের চরণে পড়লেন, কেমন, ঈশ্বরের চরণে পড়লেন এবং ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন, ঈশ্বরের কাছে ক্রন্দন করলেন, আর ঈশ্বর সেই কুশীয়দের কে কি করলেন, দূর করে দিলেন, কেমন, তাদের অনেক কুশীয় সৈন্যরা অনেক বেশি ছিল, আর আশা রাজার আমরা দেখতে পাই যে মানে সে অল্প সৈন্য থাকা সত্ত্বেও ঈশ্বর নিজেই তাদের সাথে কি করলেন, যুদ্ধ করলেন, কেমন, ঈশ্বর নিজেই যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে তাদের সবাইকে পরাজিত করেছিলেন, ধরাশায়ী করেছিলেন। কারণ আমরা দেখতে পাই যে 15 মধ্যে, যে সরি 15 মধ্যে দেখতে পাই আশার সহিত সাক্ষাৎ করিতে গেলেন অন্য একজন নবী। এবং এই যে আশার বিবরণ, কেমন, আমরা 14 মধ্যে যদি দেখি, 14 থেকে কেমন? বারো পদের মধ্যে যেমন লেখা রয়েছে, এগারো পদ থেকে আমি পড়ি, তখন আশা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই যে বলবানের ও বলহীনদের মধ্যে সাহায্য করে। অর্থাৎ বলবান এবং বলহীন, ধনী এবং গরিব, দুর্বল এবং শক্তিশালী, এদেরকে সাহায্য করার জন্য তুমি ছাড়া আর কেহ নাই। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো, কেননা আমরা তোমার উপরে নির্ভর করি, তোমার উপরে নির্ভর করি, তোমারই নামে এই জনসমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত প্রবল না হোক। বারো পদ ইম্পর্টেন্ট, চোদ্দ পদে, তখন সদাপ্রভু আশার ও জিহুদার সম্মুখে কুশীয় দিগকে আঘাত করিলেন, আর কুশীয়েরা পলায়ন করিল, আর আশা ও তাহার সঙ্গী লোকেরা গড়ার পর্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তারা করিয়া চলিলেন। তাহাতে এত কুশীয় পতিত হইল যে, মানে এত কুশীয়কে মেরে ফেলল, আর তাহারা সবল হইয়া উঠিতে পারিল না, কারণ সদাপ্রভু ও তাহার সৈন্যের সম্মুখে তাহারা ভগ্ন হইয়া পড়িল, ভগ্ন হইয়া পড়িল। সো যখন ঈশ্বর আমাদের অত্যাচারে, আমাদেরকে যখন অত্যাচার করে, আমাদের উপরে যখন শত্রু হয়, তখন যদি আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করি আশার মতো, তাহলে আশা রাজার মতো আমাদেরও আশা থাকবে যদি আমরা ঈশ্বরের উপরে আশা রাখি। কারণ আমরা যদি এই দ্বিতীয় বংশাবলী চোদ্দ অধ্যায় পাঠ করি পুরা, এবং এর মধ্যে আমরা আশার জীবনী পাঠ করি, তাহলে আমরা সেই বিষয়ে, সো ধৈর্য ধরা, আশা রাজা ধৈর্য ধরেছিল। যাকোব পুস্তকের মধ্যে আমরা যেটা দেখছি এক অধ্যায় বারো পদ, যে জয়ের মালা হিসাবে, জয়ের মালা দিয়েছিল কাকে? আশাকে, আশা রাজাকে জয়ের মালা দিয়েছিল, না জয়ের মালা দিয়েছিল। আর ঈশ্বর যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা তিনি সফল করবেন। তবে ঈশ্বর কাদেরকে ভালোবাসেন? যারা ঈশ্বরের পথে চলে, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে। সো আসুন আমরা ঈশ্বরের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করি এবং সেই প্রতিজ্ঞা অনুসারে আমরা চলি। অর্থাৎ প্রতিজ্ঞা, আমি প্রথমে বলেছি, প্রতিজ্ঞায় বিশ্বাস এবং পালন করা। যদি আমরা সেটা করতে পারি, ঈশ্বর আশা রাজার মতো, অব্রাহামের মতো, ইয়োবের মতো আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমরা সব জায়গা সফল হব। সো ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়া আমাদের আশীর্বাদ করুন। এবং সবসময় মনে রাখি, ঈশ্বর বিশ্বাসীদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা সফল হবেই হবে, যেটা আমরা দ্বিতীয় পিতার এক অধ্যায় চার পদের মধ্যে দেখেছি এবং যীশুও এক অধ্যায় আট পদের মধ্যে আমরা দেখেছি, যে ঈশ্বর আমাদের কাছে যা প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের কোনোদিন ছেড়ে যাবেন না। না ইব্রিয় ১৩ অধ্যায় পাঁচ পদের মধ্যে বলছে, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কেমন? যিশাইয় ৪১ অধ্যায় ১০ পদ। এবং আমরা যদি সেই প্রতিজ্ঞার বিষয় দেখি, যে ইব্রিয় ১৩ অধ্যায় পাঁচ পদের মধ্যে আছে, যে আমি তোমাদের কখনোই ছাড়িয়ে যাব না, কখনোই ত্যাগ করিব না। সো আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করি এবং খ্রিস্টে জীবনযাপন করি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি তোমার জীবন্ত কার্যসাধক বাক্যের জন্য প্রভু, যে বাক্য আমাদের জীবনের মন্দগতিকে বদ্ধ করে ফিরিয়ে তোমার দিকে নিয়ে যেতে পারে। প্রভু তুমি আমাদেরকে সেই আশীর্বাদ তুমি দান করো, আমাদেরকে আশীর্বাদ করো, শক্তি দাও, যেন আমরা পারিবারিক সংসার মুখী না হয়ে আমরা যেন তোমার দিকেও আমরা দৃষ্টিপাত করি, তোমার দিকে অগ্রসর হই এবং আমরা যেন সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে আমরা চলতে পারি। প্রভু তুমি আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করো। সকল ছেলে মেয়ে, সকল লোক যারা তোমার এই বাক্য শুনছে উপস্থিত, সকলকে প্রভু তুমি আশীর্বাদ দান করো। আমাদের সকল ভাবনার ভার তুমি গ্রহণ করো, কেননা এই সকল প্রার্থনা ধন্যবাদ মুক্তিদাতা যীশু খ্রিস্ট আমরা তোমার পবিত্র নামে চাই।
আমেন,
আমেন।